আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে প্রিয় নবীর প্রিয় জবাব। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা জেনে থাকি, শুনে থাকি এবং শিখে থাকি এটাও যে এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটা এপিসোডের মধ্যে আমরা এক একটি প্রশ্ন যেটা সাহাবাই কিরাম আলিহিম রিদওয়ান তারা নবীয়ে পাকের দরবারে এসে আরজ করতেন, আর সেই প্রশ্নের উত্তর খুব চমৎকারভাবে নবীয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি সাল্লাম এরশাদ করেছেন। তো আজকেও এমন একটি বিষয় আমরা রেখেছি যা আমাদের জন্য খুবই শিক্ষণীয়, প্রতিটা মুসলমানদের জন্য এই বিষয়গুলি জানা শেখা ফরজও রয়েছে। তো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা উভয় জগতের দাতা নবিয়ে করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করে নেই। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরুদ শরীফ পাঠ করা গুনাহকে এত তাড়াতাড়ি মিটিয়ে দেয়, পানীয় আগুনকে তত তাড়াতাড়ি নিভিয়ে দিতে পারে না। সুবহানাল্লাহ। আর নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করা গর্দানগুলো অর্থাৎ গোলামকে আজাদ করার থেকে উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা বরকতের জন্য একবার দুরুদ শরীফ শামিল করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা রেখেছি তা হচ্ছে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান নবিয়ে পাকের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নিকট দোয়া কবুলের আশা করি, তো এক্ষেত্রে কী করণীয়? নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, হারাম খাবার থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। তো দর্শক, শুনতে পেলাম যে দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম এটা হচ্ছে যে হারাম খাবার থেকে বেঁচে থাকা, হারাম খাবার থেকে বিরত রাখা। তো এর জন্য দেখেন, আজকে আমরা অনেকেই দোয়া করি এবং দোয়া করে এটাও আমরা অনেক সময় কমপ্লেন করি, আমার দোয়া কেন কবুল হয় না, আমি তো নামাজ পড়ি, আমি তো ইবাদত করি, আমি তো দান সৎকার করি, কিন্তু আমার দোয়া কেন কবুল হয় না? কিন্তু কখনো কি আমরা এতটুকু ভেবে দেখেছি যে আমি যে ইনকাম করছি এটা কি হালাল কি না? তো এটা আমরা কখনো ভাবি নাই। আর নবিয়ে পাক এটা ইরশাদ করে দিয়েছেন যে দোয়া কবুলের একটি মাধ্যম, যদি আমরা আশা করি আল্লাহ তাআলা দরবারে আমার দোয়া কবুল হয়ে যাক, তো এর জন্য হারাম খাবার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আজকে অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আলোচনা করব। মুবাল্লিকে দাওয়াতে ইসলামী ইমরান আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ইনশাআল্লাহ তিনি আজকে আমাদেরকে মাদানী ফুল দিবেন, কোরআন হাদিস থেকেও কিছু বলবেন যে কীভাবে আমরা হালাল উপার্জন করতে পারি, কীভাবে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি, কোন কোন বিষয়গুলি, কোন কোন প্রতিবন্ধকতা আছে যেগুলি আমাদের, এমন অনেক বিষয় আছে যা আমাদেরকে হারামের দিকে ধাবিত করে, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো আমরা সমস্ত বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানে আলোচনা করব। তো ইমরান ভাই, আজকে তো আলোচনার বিষয় আপনি শুনে নিয়েছেন, যদি কেউ আল্লাহ তাআলা দরবারে তার দোয়াকে কবুল করাতে চায় তাহলে হারাম থেকে বাঁচতে হবে।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জানি যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি।
সুবহানাল্লাহ।
যেভাবে ইবাদত কবুলের জন্য আপনার ইবাদত অথবা দোয়া, দোয়া কবুলের জন্য, ইবাদত কবুলের জন্য হালাল উপার্জন খুবই প্রয়োজন, খুবই জরুরি। হাদিসে পাকের মধ্যে এর ব্যাপারে অসংখ্য রেওয়ায়েত এসেছে যে আজকে হয়তো আমাদের অধিকাংশ দেখা যায় যে একটা অভিযোগ থাকে যে আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি, কত দোয়া করলাম কিন্তু আমার কোনো দোয়া কবুল হচ্ছে না। অবশ্যই এর মধ্যে কোনো কারণ থাকতে পারে, যেটা আমরা শুরুতে হাদিসে মোবারকা শুনলাম যখন সাহাবা ইকরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দোয়া কবুলের প্রত্যাশী যখন প্রশ্ন করলেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন?
হারাম থেকে
বেঁচে থাকো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে দোয়া কবুল না হওয়ার ক্ষেত্রে যে হারাম উপার্জনের যে একটা বড় বাধা, এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই ঘোষণা করে দিয়েছেন। আর এই বিষয়টা আপনার প্রতিটা যুগের সাহাবায়ে কেরাম বলেন, এরপরে যারা আপনার তাবি বলেন, বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, মানুষদেরকে বিশেষ করে একটা বিষয় খুব তাগিদ দিতেন, সেটা হচ্ছে যে তোমরা যদি চাও তোমাদের ইবাদত কবুল হোক, তোমাদের দোয়া কবুল হোক, তাহলে তোমাদের উপার্জনকে সঠিক করতে হবে। কেন আমি যে উপার্জন খেয়ে আহার করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব, যে পোশাক পরিধান করে আমি আল্লাহর ইবাদত করব, আমার সেই শরীর এবং আমার সেই পোশাক সেটা পবিত্র হতে হবে। বোঝার জন্য কয়েকটি হাদিসে মোবারকা আরজ করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, যে গোশত অর্থাৎ যে শরীরের যেই দেহ, যে গোশত হারাম মাল দ্বারা তৈরি হয়েছে, প্রতিপালিত হয়েছে, সেই সেই শরীর অর্থাৎ সে গোশত সে শরীর জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ এটা একটা শরীর হারাম দেহ গঠিত হয় কিভাবে, হারাম খাওয়ার মাধ্যমে। যখন কোনো ব্যক্তি হারাম উপার্জন করে, করার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, কিন্তু তার দেহটা, তার বডিটা কি হয়,
ওই হারাম ধারায় এটা তৈরি হয়ে
তৈরি হয়। তো হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্রতাকেই পছন্দ করে। অন্য একটা হাদিসে পাকের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে বান্দা হারাম মাল উপার্জন করে যদি তা সদকা করে কবুল হবে না, খরচ করলে তাতে বরকত হবে না, আর রেখে মৃত্যুবরণ করলে তা জাহান্নামে যাওয়ার সামগ্রী হবে।
আল্লাহ
আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে নিচ্ছিন্ন করেন না, অবশ্যই সৎ দ্বারা পাপকে মোচন করে দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, মানুষের উপর একটা যোগ এমন আসবে যাতে সে এই কথার পরোয়াই করবে না, এই জিনিসটি কই থেকে অর্জন হয়েছে, কোথায় থেকে অর্জন হয়েছে, মানে এমন একটা যোগ
আসবে
আসবে, মানে এই জিনিসটি কোথায় থেকে অর্জন করেছে, হালাল পন্থায় না হারাম পন্থায়।
এখন কিন্তু সেই যোগ আমাদের মাঝে বিদ্যমান।
আমরা শুধু আমরা না, আমরা তো হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে বলবো, যারা দর্শক তারাই বলতে বাধ্য হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে এরশাদে মোবারকা করেছেন যে এমন একটা যোগ আসবে, এমন একটা সময় আসবে যে এই কথার কোনো পরোয়া থাকবে না, যে এই জিনিসটা কি হালালভাবে আসলো না হারামভাবে আসলো। আসলেই আমাদেরকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইবাদত আমরা করি, আমাদের ইবাদত করার উদ্দেশ্য কি, এহসান কাদেরী ভাই, যে আমি নামাজ পড়ি আল্লাহ আমার নামাজ কবুল করবে, এর বিনিময়ে আমি সওয়াব পাব। সেম আমি সাদাকা করি, আমি দান খয়রাত করি,
আমি হজ করি,
অথবা আমি রোজা রাখি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি দুরূদ শরীফ পড়ি, আমার এই যত ইবাদত, এই ইবাদত আমি যাই করি, ইবাদত করার পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে, এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কী করবো,
রাজি খুশি
করব। এখন আমি যে আল্লাহকে রাজি করব, এখানে একটা পূর্ব শর্ত সেখানে রেখে দেওয়া হয়েছে যে আমি ইবাদত করার পূর্বে আমি অবশ্যই কিছু খেয়ে, কিছু আহার করে আমি কী করি, ইবাদত করি, অথবা দুটা জিনিস, একটা হচ্ছে আমার শরীর, আর শরীরকে ঢাকার জন্য হচ্ছে আমার একটা পোশাক। একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে, হযরতে ঈসা আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এক ব্যক্তির প্রতি উনি তাকিয়ে দেখলেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করতেছে, তার দোয়ার অবস্থা এমন ছিল, মানে তার দোয়ার অবস্থা দেখে সে এমন কান্না, এমন কান্না তার দোয়ার মধ্যে। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলতে লাগে, মাওলাই করিম, তুমি কি এই বান্দার দোয়া কবুল করছো না? মানে তার দোয়া এমন ছিল, অবাক হয়ে গেলেন, কখনো এরকম কোনো ব্যক্তিকে দেখেন নাই,
এভাবে কাকুতি,
মানে কাকুতি, এত কান্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে এলান আসলো, আওয়াজ আসলো, এই আমার নবী পয়গম্বর, যে ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে সে যদি দোয়া করতে 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 তার হাতকে আসমান পর্যন্ত উঠিয়ে নেয়,
আল্লাহ
এবং দোয়া করতে করতে যদি সে নিজেকে কি করে দেয়, ধ্বংস করে দেয়, মানে এভাবে যদি সে দোয়া করে তারপর আমি আল্লাহ তার দোয়াকে কবুল করব।
আল্লাহ আকবার।
কারণ
কারণ কি রয়েছে?
কারণ হচ্ছে এটাই, কারণ হচ্ছে আমাদের আজকে যে বিষয়, যে বিষয় নিয়ে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস মোবারকা শুনলাম, এটাই ছিল কারণ। কারণটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান যে তার পেটে হারাম তার পিঠে হারাম।
আল্লাহ,
তার পেটে হারাম তার পিঠেও কি হারাম, অর্থাৎ সে যে আহার করেছে সেটাও হারাম
করেছে
এবং তার যে পোশাক আশাক এই বিষয়গুলো হচ্ছে হারামের দ্বারা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হারাম জিনিসটাকে এত অপছন্দ যে আমি যতই দোয়া করি, সবে বরাতের রাত্রে দোয়া করি অথবা আশুরার রাতে দোয়া করি অথবা মাহে রমজানে দোয়া করি, বরং শত কিতাবের মধ্যে আসছে যে সবে বরাতের মতো ভাগ্য রজনীর রাত্রে যে সকল ব্যক্তিতে দোয়া কবুল হয় না তাদের মধ্যে এই হতবাগা রয়েছে যে হারাম উপার্জন করে।
হারাম উপার্জন করে, আল্লাহু আকবার। ইমরান ভাই দেখেন, এমনও কিন্তু প্রশ্ন বলা হয়েছে যে কাল কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ পাঁচটি প্রশ্ন করবে,
জি,
যে এই পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর দিতে পারবে না, যদি চারটি দিয়েছে একটি উত্তর দিতে পারেনি তাহলে সে এক কদমও এগোতে পারবে না। এর মধ্যে একটা হচ্ছে তুমি তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছো, এটা হচ্ছে একটা। আর আরেকটা বিষয় হচ্ছে তুমি তোমার সম্পদকে কোন পথে ব্যয় করেছো। এখানে কিন্তু হালাল হারামের একটা কি এই প্রশ্নের উদ্দেশ্য কিন্তু এটা,
উপার্জন কিভাবে করলাম
এবং কোথায় খরচ করেছি। এখন এখানে দুই রকমের বিষয় হতে পারে। একটা হচ্ছে যদি কেউ উপার্জন হালাল ইনকাম করে কিন্তু আবার খরচ করছে হারামভাবে, তাহলে কি সেও কিন্তু ফেঁসে যেতে পারে। উপার্জন হালাল কিন্তু খরচ করছে হারাম জায়গাতে। আর যারা উপার্জন করছে, এমনও মানুষ আছে যারা উপার্জন করছে হারাম আবার খরচ করছে হালালভাবে, মানে নেকির কাজে। যেমন আপনি বললেন কিছুক্ষণ আগেও যে হারাম উপার্জন করে যদি কেউ দান সদকা করে, হজ করে, যাকাত দেয় ইত্যাদি যত নেকির কাজগুলো আছে সেটাও করে, তা কবুল হবে না। তো আজকে আমাদের দেখেন অসংখ্য ইবাদত, এই যে আপনি যেই দোয়ার কথা বললেন ওই ব্যক্তির কথা, এত কান্নাকাটি করে এত কাকুতি মিনতির সাথে দোয়া করছে, আজকে কেউ কি আমরা ওই দোয়া করতে পারছি, দোয়া করতে পারছি না। তো এরপর আমরা কমপ্লেন করি যে আমাদের দোয়া কেন কবুল হয় না। হারাম লোকমার যেই অশুভ পরিণতি আমি বলবো যে কিতাবের মধ্যে আসছে, তো হয়তোবা এই হাদিসে পাক বা এই কিতাবের মধ্যে যে কথাটা লেখা আছে এটা পড়লে হয়তোবা অনেক মানুষ আছে, মানে আমার কাছে এত ভালো লেগেছে এটা যে হারাম থেকে বাঁচার জন্য আমি বলবো এই হাদিসে পাকটি যথেষ্ট রয়েছে। যেমন মুকাশাফাতুল কুলুবের মধ্যে বর্ণিত আছে, মানুষের পেটে যখন হারাম লোকমা পড়ে তখন আসমান ও জমিনের সকল ফেরেস্তা তার উপর লানত দিতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ওই পেটে খাবার থাকবে, যতক্ষণ পর্যন্ত থাকবে। আর যদি এই অবস্থায় পেটে হারাম লোকমা থাকাকালীন অবস্থায় তার মৃত্যু চলে আসে তবে সে জাহান্নামে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। তো আজকে আমরা তো এটা কখনোই ভাবি না যে আজকে তো আমি উপার্জন করে নিয়েছি, অনেকে দেখা যায় ভাই এখন করে নেই, টাকা পয়সা ইনকাম করে নিই পরে দেখা যাবে। আচ্ছা পরে দেখা যাবে, কিন্তু আমার মৃত্যু কখন হবে আমি তো জানি না। সেই পরে চিন্তা করতে যাই যদি আমার আজকে ইন্তেকাল হয় আর আমার পেটে এখনও সেই হারাম খাবার রয়েছে, তো তার অবস্থা কী হবে?
আসলে এই বিষয়গুলা, আপনার হারাম খাওয়ার যে বিষয়গুলা, এটা একজন মানুষই তখন ভাববে যে তার পরকালকে নিয়ে
চিন্তা করবে। জি, বাস্তব।
যদি আমি হারাম উপার্জন করার কারণে যদি আমার ইবাদত কবুল না হয়, আর ইবাদত কবুল না হলে আমি কবরের মধ্যে ফেঁসে যাব, আমি কাল কিয়ামতের মধ্যে না আমি ফেঁসে যাব,
হাশরের মধ্যে পুরসিরাত মিজানের পাল্লায় প্রত্যেকটা মুহূর্তে।
এই বিষয়টা যখন আমি আপনি ভাববো, একজন মানুষ সে হারাম উপার্জনের দিকে কখন যায়, এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটি কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি তার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দাতা, যে আমি আল্লাহ রিজিকের মালিক, আমি কোনো হারাম পন্থার দিকে আমি যাব না,
জি
আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করব, আমি কাজ করব, কর্ম করব। কেন, যদি আমরা হালাল উপার্জনের দিকে যাই যেটাতে এত বেশুমার, মানে এত ফজিলত, যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে এমন কিছু গুণা মানুষের মধ্যে, এমন কিছু গুণা, ওই গুণাগুলো মানে না নামাজ দ্বারা, না রোজা দ্বারা, না হজ দ্বারা, না জাকাত দ্বারা, মানে এমন ওই গুণাটা, এমন কোনো নেকি নাই যে নেকির দ্বারা তার ওই গুণাটা মিটানো
সম্ভব।
কিন্তু হাদিসে পাকের মধ্যে বলা আছে সেটা হচ্ছে হালাল উপার্জন।
সুবহানাল্লাহ,
যে হালাল উপার্জন করতে গিয়ে যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ যখন সে চিন্তাগ্রস্ত হয়, পেরেশান হয়, ওই সময় আল্লাহ তাআলা তার ওই গুণাগুলো ক্ষমা করে।
সুবহানাল্লাহ, অনেক বড় একটি।
এখন যদি আমরা আসলে আমাদের যে বিষয় হচ্ছে যে হারাম, যে আমরা হারাম থেকে কিভাবে বাঁচবো, যখন হারামের বিষয়টা আসে তখন স্বাভাবিক একটা হালাল উপার্জনের বিষয়
চলে আসে।
আসলে বাস্তবিক পক্ষে আমরা যদি দেখি যে আপনার হালাল উপার্জন এটা এমন একটা বরকতময়, আপনার এই হালাল উপার্জন করতে গিয়ে আপনি দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারাও এক একজন এক একটা কাজ করেছেন।
জি হোক, সেটা মানে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে খুব নিম্নমানের হয়ে যায়।
মানে সেটা নিম্নমানের হোক, মানে কাজটা আপনার এমন কাজ যেটা স্বাভাবিক সাধারণ মানুষ করতে চাইবে না। কিন্তু দেখা যাচ্ছে যে যে হালাল উপার্জন করার জন্য যাতে করে আমি হারাম থেকে বাঁচতে পারি, হালাল উপার্জন করতে পারি। তো আম্বিয়া একরাম যারা, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কৃষি কাজ করেছেন।
জি,
এভাবে বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে পাওয়া যায় যে হালাল উপার্জনের যে আপনার মাধ্যম, এটা আমাদেরকে শিখিয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন, আমাকে আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমরা চাইলে একটু কষ্ট করে একটু পরিশ্রম করলে আমরা কি করতে পারি, হালাল উপার্জন করতে পারি। কিন্তু হারাম থেকে আমাদেরকে আজকে কোনো একটা, কেউ আমাকে আপনাকে কোনো একটা তথ্য দিল যে এভাবে যদি টাইম দেওয়া যায়, অনলাইনের মাধ্যমে যদি এভাবে কিছু করা যায়, তো অল্প সময়ে, বেশি টাইম দেওয়া লাগবে না, প্রতি মাসে এত টাকা ইনকাম করা যাবে।
জি,
এখন আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, আমি লাভ দেখে, অনেক টাকা দেখে আমি ঝাঁপিয়ে পড়লাম, আমি ইনভেস্ট করা শুরু করলাম, কিন্তু এটা কি আমার দায়িত্ব ছিল না যে জানা আমি যে বিজনেসের দিকে যাচ্ছি, আমি যে অনলাইন বিজনেস বলেন, অফলাইন বলেন, যে কোনো বিজনেস হোক, কেউ আমাকে যখন এর লাভ আমাকে দেখালো, অস্থির হয়ে আমি কি করলাম, ইনভেস্ট করে পড়লাম, কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ওই লাভে গেল আসলে গেল, এ ধরনের ঘটনা আমাদের সমাজে হচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে উপার্জন করার আগে, ব্যবসা করার আগে, কাজ করার আগে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি এই, এটা যদি হারাম হয়, যত টাকা হোক, যে ধরনের হোক, হারাম হলে আমাকে সেই কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে।
আচ্ছা, এখন ইমরান ভাই আপনি তো এটা বললেন, কিন্তু এক্ষেত্রে তো আমার জানতে হবে যে আমি যেই ইনকাম সোর্স, যেই চাকরি করছি বা যেই মাধ্যম আমাকে অফার দেওয়া হচ্ছে, এখন আমার তো অতটুকু ইলিম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে যে এটা কি আসলে হালাল নাকি হারাম। এখন তো আমি তো সেটাই জানি না, তো না জানার কারণে কিন্তু অনেক সময় মানুষ হারামের দিকে কিন্তু ধাবিত
হয়। তো আসলে এখানে এক্ষেত্রে আমাদেরকে যদি আমরা দেখি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যখন কোনো মানুষ যে কোনো কাজ করবে, কাজ করার আগে তার ন্যূনতম তার যে ইলিম থাকা তার উপর কি প্রয়োজন। আমি এখন বর্তমানে একটা ব্যবসা করতে যাচ্ছি, এখন ওই ব্যবসা সংক্রান্ত যে শরীয়ত যে মাসালা, দিনই যে মাসালা, এই ব্যবসার মধ্যে আমি কীভাবে চলবো, কীভাবে কথা বলবো। যেমন ব্যবসায়ী এক জায়গাতে হাদিসে পাকের মধ্যে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে সুসংবাদ দিয়েছেন যে সত্যবাদী ব্যবসায়ী আল্লাহর হাবিবের সাথে কী হবে, হাশর হবে। কিন্তু অন্য হাদিসে পাকের মধ্যে এটাও এরশাদ করা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ব্যবসায়ী লোকেরা অসৎ। একদিকে সুসংবাদ, অন্যদিকে বলা হচ্ছে অসৎ। অসৎ হওয়ার পিছনে এমন কিছু কাজ যে ব্যবসা করতে গিয়ে দেখা যাচ্ছে আমি সেখানে মিথ্যার আশ্রয় নিলাম, আমি ধোকাবাজি করলাম,
ওজনও কম দিলাম,
আমি দেখা যাচ্ছে যে নেওয়ার সময় কাপড়কে আমি ঢিলা করে নিলাম, বিক্রি করার সময় খুব টাইট করে আমি কি করলাম,
মানে আসলে ক্রেতাদেরকে কোনোভাবে বুঝিয়ে শুনি আমরা কি
বুঝিয়ে দেখা যাচ্ছে যে আপনার ভালো কিছু মালের মধ্যে খারাপ কিছু মালকে কি করে
মিক্স করে দেওয়া।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজার দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতে পেলেন যে কোনো একজন ব্যক্তি সবজি বিক্রেতা, সে সবজি বিক্রি করতে লাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত ঢুকিয়ে দিলেন। তা হাত যখন ঢুকিয়ে দিলেন, হাতের সাথে ভিতর থেকে যে মালগুলো, যে সবজিগুলো বের হলো, এগুলোর মধ্যে কী ছিল, পানি ছিল।
আচ্ছা,
যখন পানি ছিল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর থেকে সতর্ক করলেন যে তুমি এই মালগুলা উপরে কেন রাখলে না, যে উপরে আজকে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় যারা ধান বিক্রি করে, বাদাম বিক্রি করে, যে কোনো কিছু বিক্রি করে, প্রথমে দেখা যাচ্ছে যে যে কোনো সবজি বাজার আপনি যাবেন, দেখা যাচ্ছে
ফল বাজারের ক্ষেত্রে,
ফলের দোকানের ক্ষেত্রেও আপনি দেখবেন যেগুলো একটু ভালো, যেগুলো একটু ভালো, দেখতে ভালো, এগুলা সামনে কি শো করা হয়। যখন কোনো ব্যক্তি কেনার জন্য গেল, তখন ওই লোক যদি এইদিকে সেদিকে একটু চোখ রাখে, এ কোনো রকমভাবে দিয়ে
মিক্স করে। হ্যাঁ,
এখন আসলে হচ্ছে কি যে আপনার, আমি তো বিক্রি করে দিলাম, আমি বিক্রি করে দিলাম, সে নিয়ে গেল, আমি একজন মুসলমান, আমি যে ধোকাবাজি করে অথবা এ ধরনের কাজ করে যে আমি উপার্জন করলাম, এই উপার্জন খেয়ে আমি ইবাদত করব, আমি আল্লাহর কাছে দোয়া করব, যদি আমার দোয়া কবুল না হয়, আমার যদি ইবাদত যদি আমার কি না হয়, যদি কবুল না হয়, তা আসলে একবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহে তালা গেলেই কোন একজন আবিদের ব্যাপারে শুনলেন, আবিদ মানে ইবাদতকারীর ব্যাপারে শুনলেন যে সে প্রচুর মানে দিন রাত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তালা গেলেই একটু চেক করার জন্য তার বাড়িতে গেলেন। যখন বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে তার বাড়িতে সে মানে সে ইবাদত যা শুনলেন এর চাইতে তার ইবাদতের পরিমাণ আরও বেশি,
আরও বেশি।
ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহে তালা গেলেই যখন খাবারের টেবিলে বসলেন, দেখলেন আইটেমের অভাব নেই, প্রচুর আইটেম। খাবারের স্টাইল দেখে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তালা গেলেই তার উপার্জন, তার অর্থের ব্যাপার একটা সন্দেহ সৃষ্টি,
জানার একটা কৌতূহল
সৃষ্টি হলো। তিনি কি করলেন, সেখান থেকে তেমন আহার করলেন না। অতঃপর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহে তালা গেলেই ওই ব্যক্তিকে, ওই ইবাদতকারীকে, আবিদকে দাওয়াত দিলেন, আপনাকে আমার বাড়িতে দাওয়াত, মেহমানদারির জন্য দাওয়াত পেশ করলেন। ওই আবিদ ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তালাহের বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে আপনার উনি মেহমানদারিত্ব করবে কিছু খাবার সামনে রাখলেন, সে খাবার খেলো, খাবার খেয়ে ওই রাত্রে ওনার বাড়িতে ইবাদত করলো। সকালবেলা বলতে লাগলো যে হুজুর, আমার ইবাদতের মধ্যে যে একটা রুহানিয়ত,
জি
মানে একটা এমন আমি পূর্ব কখনো অনুভব
হয় না যে ইবাদতের মধ্যে একটা প্রশান্তি ফিল হওয়া, মানে
প্রশান্তি ফিল মানে আমি
পূর্বে কখনো হয়নি, এটা
পূর্বে কখনো এ ধরনের অনুভব হয় নাই, কীভাবে হলো? তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তালা গেলে বললেন, আমি তোমাকে কিছুই করি নাই, আমার হালাল উপার্জন তোমার অন্তরকে পরিবর্তন করে দিয়েছে।
সুবহানাল্লাহ, আল্লাহ।
দেখেন এই যে হালাল উপার্জনের, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তালা ওনার ব্যক্তির একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। উনি কোনো একটা মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন, ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন, হঠাৎ করে রাতের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু প্রিয় বান্দা ওই মসজিদে প্রবেশ করলেন।
সুবহানাল্লাহ।
প্রবেশ করার পরে আপনার এর মধ্যে যিনি সবার প্রধান ছিলেন, যার পোশাক আশাক চেহারা সুরতে দেখা যাচ্ছে ইনি,
উনি ওখানকার প্রধান,
ওই ওখানকার প্রধান, তো উনি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের মধ্যে মসজিদে এমন একজন ব্যক্তি আছে যে 40 দিন পর্যন্ত তার ইবাদতের স্বাদ পাচ্ছে না।
আল্লাহ আল্লাহ।
40 দিন পর্যন্ত ইবাদত
করছে কিন্তু স্বাদ
পাচ্ছে না। এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তালা গেলেই তিনি ওই মসজিদের এক কোনায় ছিলেন, তিনি সেখান থেকে চলে আসলেন যে হুজুর, ওই ব্যক্তি আমি, গত 40 দিন হয়ে গেল, আমার ইবাদতের মধ্যে যে একটা তৃপ্তি আমি পাচ্ছি না, তো এর কারণ কি? তখন ওই বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহর ওলি স্মরণ করিয়ে দিলেন যে তুমি যখন খেজুর কেনার জন্য দোকানে গেলে, তো খেজুরওয়ালা তোমাকে মেপে যখন তোমাকে খেজুর দিচ্ছে, একটা খেজুর নিচে পড়ে গেল, কোথায় পড়ে গেল?
নিচে পড়ে গেল,
একটা খেজুর নিচে পড়ে গেল, আর তোমার এটা ধারণা আসলো এটা তোমার অংশের ছিল, কিন্তু এটা মূলত তোমার অংশের ছিল না, ওই খেজুরটাকে তুমি উঠিয়ে তোমার অংশে নিয়ে নিলে, এবং ওই খেজুর আহার করার কারণে 40 দিন পর্যন্ত তোমার এবাদতের রুহানিয়ত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে
গেছেন। আল্লাহ।
দেখেন এই যে বিষয়টা আজকে
হয়তো
অনেক চিন্তার বিষয়, আমরা যারা প্রতিনিয়ত নামাজ পড়ি, ইবাদত করি, দীর্ঘদিন থেকে আমরা তাহাজ্জুদ পড়ি, ইবাদত করতে আসি, কিন্তু আমার ওই ইবাদত আমাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারছে কি না। গেলে ইবাদত করার মাধ্যমে মানুষ এক পর্যায়ে আল্লাহ তাআলার সাথে কি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, এবং তার অন্তর অবস্থা পরিবর্তন হয়। তাহলে আমাকে, আপনাকে, দর্শক আমাদেরকে বুঝতে হবে যে বিষয়টা, সর্বশেষ আমি যে কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে সম্ভবত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বাণী হবে, সম্ভবত আমি কিতাবের মধ্যে পড়লাম যে কোনো ব্যক্তির কাপড়ে তালি এবং কপালে দাগ দেখে তার উপর বিশ্বাস করা যাবে না, মানে তাকে ফরেজগার তাকুয়াবান বলা যাবে না, আগে দেখে নাও তার উপার্জন হালাল কিনা।
আল্লাহু আকবার, অনেক বড় একটি বাণী,
অনেক গুরুত্বপূর্ণ,
অনেক বড় একটি কথা। তো দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, খুব চমৎকার, অসাধারণ আজকে মানে কিছু মাদানী ফুল হাদিসে পাক থেকে আমরা আজকে আলোচনা শুনলাম যে হারাম থেকে বাঁচার কী মাধ্যমগুলি রয়েছে আজকে আমরা শ্রবণ করতে পারলাম। আসলে দর্শকবৃন্দ, আজকে আমরা হয়তো বা অল্প কিছু দিনের জন্য আজকে আমরা এত উপার্জন করছি, আমার পরিবার আমাকে অনেক প্রেশার দিচ্ছে, আমার পরিবারে যা ইনকাম হচ্ছে আমার তা দিয়ে পরিবার চলছে না, স্ত্রী হয়তো বা সন্তান বা পরিবারে কেউ আমাকে বাধ্য করছে, এত বেশি প্রেশার দিচ্ছে যার কারণে আমরা বাধ্য হয়ে যাই যে হারামের দিকে, কারণ আমার স্ত্রী বলেছে। এখন যেখান থেকেই হোক আমার স্ত্রীর ভরণ পোষণ বা পরিবারের খরচ কিন্তু আমাকে দিতেই হবে, হোক সেটা হারাম, আমরা এটা ভাবি। কিন্তু কখনো কি চিন্তা করেছি, কিতাবের মধ্যে এমনও বলা হয়েছে এমন এক যুগ এমন এক সময় আসবে যে ওই স্ত্রীরা কাল কিয়ামতের দিন ওই স্ত্রী ওই সন্তান ওই পরিবারই আমার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকট নালিশ করবে, এটা বলবে যে তিনি আমাদেরকে হারাম খাওয়াইয়েছে। আল্লাহ আল্লাহ, দেখেন আজকে যার জন্য আমরা হারামের দিকে যাচ্ছি, যেই পরিবারের জন্য, সেই পরিবারই কাল কিয়ামতের দিন আপনাকে গ্রেফতার করে দিবে। তো কার জন্য আমরা করছি? তো এর জন্য দর্শক, আমরা যেখানেই থাকি, যেই পরিস্থিতিতে, যেই ইনকামই হোক না কেন, ব্যবসা হোক চাকরি হোক, তো সর্বপ্রথম আমাদেরকে এই মন মানসিকতা রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ তাআলার নিকট একদিন না একদিন জবাবদিহিতা করতে হবে, এবং ওই দিনের জন্য আমাদের এখন থেকে দুনিয়া থেকে প্রস্তুতি নিতে হবে। এবং এটাও আমাদের হারাম থেকে বাঁচার জন্য আমাদের যে বিষয়গুলি প্রয়োজন তা হচ্ছে আমাদের মাসলা মাসাইল। যেমন আমি যদি চাকরি করি, চাকরির ক্ষেত্রে আমার ওই সমস্ত মাসালা মাসাইলগুলি জানা ফরজ রয়েছে। যদি আমি সেগুলি না জানি তো আপনি চাকরি করলে, আপনি ব্যবসা করলে অবশ্যই হারামের দিকে আপনি ঢুকে যাবেন। তো আমি বলবো আমরা কিতাব পড়ি, বেশি বেশি কিতাব অধ্যয়ন করি, ওলামায়ে কিরাম মাদানী চ্যানেলের মধ্যেও এই বিষয়গুলি অনেকবারই আলোচনা করা হয়ে থাকে, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমাদের হালাল হারামের বিষয়ে আমাদের আলোচনা করা হয়ে থাকে। তো আমি বলবো মাদানী চ্যানেল দেখুন, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এমন একটি পরিবেশ রয়েছে, তো সর্বদা আপনাকে আপনার পরিবারও বলবে না হালাল উপার্জন করতে, আপনাকে আপনার পরিবার বাবা মা ভাই বোন কেউ বলবে না নেকির পথ অবলম্বন করার জন্য, কিন্তু আপনাকে দাওয়াত ইসলামী সর্বদা আপনাকে বলতে থাকবে যে আপনি হালাল ইনকাম করুন, হারাম থেকে বাঁচুন, গুনাহ থেকে বাঁচুন, গুনাহ থেকে তওবা করুন, এই সমস্ত বিষয়গুলি আপনাকে তাগিদ দিবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। তো বলবো দাওয়াত ইসলামীর সাথে আপনারা সম্পৃক্ত হয়ে যান, আর যারা ইসলামী বোন দেখছেন মাদানী চ্যানেল আপনারা প্রতিনিয়ত দেখেন, পরিবার যারা হতে পারে আমাদের পরিবারের মধ্যে যারা পুরুষ রয়েছে, আপনারা হয়তো বা আজকের অনুষ্ঠান দেখে অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আপনার পরিবারের সদস্য হোক, ভাই হোক, বাবা হোক, স্বামী, তারা তাদের ইনকাম সোর্স কোথা থেকে আপনাকে এই সমস্ত জিনিসগুলো এনে দিচ্ছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। যদি আপনি এটা জেনে থাকেন যে এটা হারাম হচ্ছে, তো আপনি তাকে বুঝান, আপনার স্বামীকে আপনি বুঝান যে আমরা হয়তো বা অভাবে থাকবো, আমরা একবেলা কম খাবো কিন্তু হালাল খাবো, যেন আল্লাহ তাআলা দরবারে আমাদেরকে জবাবদিহিতা করতে না হয়। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরও একটি সুন্দর একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।